শুভ সকাল। আজ আমরা আলোচনা করব সাহিত্য বিচারের বিভিন্ন রীতির মধ্যে একটি অন্যতম রীতি যুক্তিপন্থী সমালোচনা। কাজে যুক্তিপন্থী সমালোচনা কী সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা। যুক্তিপন্থী সমালোচনাকে আমরা আরোহী পন্থা বা ইন্ডাকটিভ প্রসেস বলতে পারি। ইতিপূর্বে আমরা দেখেছি বৈধী সমালোচনায় নীতি নিয়মের বাড়াবাড়ি, পূর্বকল্পিত আইনের দ্বারা সাহিত্য বিচারের চেষ্টা এই রীতির মূল কথা। বলা বাহুল্য, এই বৈধী সমালোচনা আধুনিককালে গ্রহণযোগ্য হবে না। সাহিত্যের যদি কোনো অর্থ ও তাৎপর্য থাকে তবে তাকে সাহিত্যের মধ্যেই খুঁজতে হবে। বিচারকের কৃত্রিম ন্যায়নীতির আদর্শ দিয়ে সাহিত্য বিচার সম্ভব নয়। অধুনা এর প্রতিযুক্তি হিসেবে যুক্তিপন্থী সমালোচনা বা ইন্ডাকটিভ ক্রিটিসিজমের উদ্ভব হয়েছে। ইন্ডাকটিভ প্রসেস বা আরোহী পন্থা হল বিশেষ থেকে নির্বিশেষে, দৃষ্টান্ত থেকে তত্ত্বে, পরীক্ষা থেকে সিদ্ধান্তে পৌঁছবার সিঁড়ি বিশেষ। একটি, দুটি, তিনটি করে পরীক্ষা করে দেখলাম সব মানুষই মরণশীল, অতএব সিদ্ধান্তে আসা গেল সব মানুষই মরণশীল। তেমনি যে সমালোচনা এই আরোহী যুক্তিবাদ অনুসরণ করে তাকে আমরা উপস্থিত ক্ষেত্রে যুক্তিপন্থী সমালোচনা অর্থাৎ ইন্ডাকটিভ ক্রিটিসিজম বলতে পারি। অর্থাৎ বাইরের কোনো নীতি নিয়ম তৈরি না করে, নানা গ্রন্থ পাঠ করে সেখান থেকেই সাহিত্য বিচার পদ্ধতি উদ্ভাবন করা যুক্তিপন্থী সমালোচনার মূল লক্ষ্য। শেক্সপিয়ার বিচারে অ্যারিস্টটল বা গ্রিক নাট্যকারদের রীতিনীতি অবলম্বন না করে শেক্সপিয়রের নাটক থেকেই তার স্বরূপ নির্ধারণ করা কর্তব্য। এটাই হলো সাহিত্য বিচারের আধুনিক বৈজ্ঞানিক রীতি। বিজ্ঞান কোনো মনগড়া থিওরি খাড়া করে না, বরং বহু বিশেষের পরীক্ষা নিরীক্ষার পর তা থেকে নির্বিশেষ তত্ত্ববাদ আবিষ্কার করে। নিউটন একটি, দুটি, তিনটি আপেল পড়তে দেখে মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করলেন। মধ্যাকর্ষণ তত্ত্ব পূর্ব থেকে তার মধ্যে আরোপিত হয়নি। তিনি যুক্তিপন্থী সমালোচনায় বৈজ্ঞানিক রীতির সাহায্যে সমালোচক নানা গ্রন্থ পরীক্ষা করে তবে একটা বিচার পদ্ধতি গড়ে তোলেন। আধুনিক যুক্তিবাদের যুগে এই রীতিটি যে বিশেষ জনপ্রিয় হবে তাতে আর সন্দেহ কী? অবশ্য ভারতের প্রাচীন আলঙ্কারিকেরাও মাঝে মাঝে এই পন্থা নিতেন। ধ্বনিবাদীরা যখন প্রচার করলেন যে বিষয়ান্তরের ব্যঞ্জনাই কাব্যের আত্মা, তখন সেদিনের বৈধী সমালোচকের দল নানা আপত্তি তুলেছিলেন। তারা বলেছিলেন, ব্যঞ্জনা আবার কী, ও হলো শব্দার্থ ও অলঙ্কার, কাব্য শরীরের অঙ্গীভূত। কিন্তু ধ্বনিবাদীরা দেখিয়েছিলেন যে তাদের অভিনব মত ধ্বনিতত্ত্ব বাইরের থেকে আরোপিত একটা কৃত্রিম কৌশল নয়। শ্রেষ্ঠ কবিদের রচনায় এই ধ্বনি বা ব্যঞ্জনা বহুস্থলে আত্মপ্রকাশ করেছে। সেই সমস্ত দৃষ্টান্ত দিয়ে ধ্বনিবাদীরা ব্যঞ্জনাতত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার করে ক্ষান্ত হন। সেই তত্ত্বের মধ্যে দুর্নীতি ও সুনীতি, প্রয়োজন বা অপ্রয়োজন, উপকার বা অপকার কী আছে তা জানবার জন্য ব্যস্ত হন না। আণবিক তত্ত্ব আবিষ্কার করে তার কাজ শেষ হলো। তার দ্বারা যদি পাহাড় না ভেঙে মানুষের মাথা ভাঙা হয় তবে তার দায় বৈজ্ঞানিকের নয়। বৈজ্ঞানিক বৈদান্তিকের মতো সম্পূর্ণ নিরাসক্ত। যুক্তিপন্থী সমালোচনা কতটা এই জাতের, গ্রন্থের বৈশিষ্ট্য নির্দেশই তার লক্ষ্য। তার নৈতিক মূল্যমান কীরকম, কোন ব্যবহারিক প্রয়োজনে তাকে লাগানো যায় কি না, সে সমস্যা সমালোচকের নয়, তার কাছে সল এবং পল, চণ্ডাশোক ও ধর্মাশোক সকলের এক দর। তিনি একই দৃষ্টিপাতের দ্বারা বিচার করেন। সাহিত্যের চেয়ে বিজ্ঞানের দিকে সমালোচনার অধিকতর পক্ষপাত। ভালো লাগা, মন্দ লাগা, নীতি, দুর্নীতি, সুন্দর, অসুন্দর, যুক্তিপন্থী সমালোচনায় এদের মূল্যান্তর নেই। এই শ্রেণীর সমালোচনায় বিজ্ঞানী নিষ্পৃহতাটাই বিশেষভাবে লক্ষণীয়। গ্রন্থের মধ্যে যে বৈশিষ্ট্য অর্থাৎ কোয়ালিটিস আছে তার যৌক্তিক উপস্থাপনার পর এই সমালোচনার আর কোনো কাজ নেই। বিজ্ঞানের আর পাঁচটা শাখার মতো সাহিত্যকেও এই বিচার পদ্ধতি বিজ্ঞানের এখতিয়ারের মধ্যে এনে ফেলে, যেমন জীববিজ্ঞান, নৃতত্ত্ব, অর্থনীতি, সমাজনীতি, তেমনি সাহিত্য সমালোচনাও নিছক ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা আরোহী যুক্তিক্রম অনুসরণ করে। ধন্যবাদ।